You're with SBS Radio. Find more great stories in your language at sbs.com.au.
শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলছি অস্ট্রেলিয়া প্রবাসী এমন একজন বাংলাদেশির সাথে যিনি কিনা পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। সঙ্গত কারণেই পুরো সাক্ষাৎকারে তার পরিচয় গোপন রাখা হয়েছে। শুরু করছি সাক্ষাৎকার। আপনাকে স্বাগত SBS বাংলা অনুষ্ঠানে।
থ্যাংক ইউ ভাইয়া।
একদম শুরুতেই জানতে চাবো যে আপনি এখন কেমন আছেন।
আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, অনেকটা বেটার। প্রিভিয়াস লাইফের সাথে যদি এই লাইফ কম্পেয়ার করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন জব করছি একটা ছোটখাটো।
এবার আমরা আপনার কাছে জানতে চাবো যে আপনার অস্ট্রেলিয়া আসা এবং তার পরবর্তী জীবন সম্পর্কে।
অস্ট্রেলিয়াতে তো আসছি, বেশি দিন তো ওরকম হয়নি। তো যাই হোক, তো আসার পর আর কি যেই ড্রিম, যেগুলোর যেই স্বপ্ন, যেগুলো নিয়ে আমি আসছি এখানে, ওগুলো একটাও ফুলফিল হয়নি। তা মেয়ে আর কি একটা ন্যাচুরাল, একটা মেয়ে ন্যাচুরালি যে ড্রিম গুলো দেখে, আমিও সেই ড্রিম গুলো নিয়ে আসছি।
সেই ড্রিম গুলো কি ছিল যদি আপনি কিছু একটু আমাদের সাথে শেয়ার করেন।
এটাই ভাই, আমি খুব বেশি হাই অ্যাম্বিশিয়াস মেয়ে না। আমার আমার একটাই ছিল আমার লাইফের মতো, যে আমি একটা ভালো হাউসওয়াইফ হবো, আমার সংসার, আমার এগুলো, আমার বেবি হবে ফিউচারে, আমার এগুলোই ছিল আমার লাইফের ড্রিম। আমি জানি না একটা মেয়ে কি কি স্বপ্ন দেখে না দেখে, বাট আমি মনে করি একটা মেয়ে ন্যাচুরাল স্বপ্ন এটাই। বাট এগুলো কিছুই হয়ে ওঠেনি।
কেন হয়ে ওঠেনি?
মানে বাংলাদেশ থেকে আমার প্ল্যানটা হয় এরকম, আমাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের অ্যানিভার্সারি, তো আমরা চাই যে আমিও চাই যে দুজন মিলে আমরা সেলিব্রেট করি দিনটা। আমি আমার অ্যানিভার্সারি দুই দিন আগে এখানে আসতো। আমার আনফর্চুনেটলি ওর ব্যাচেলর বাসাতেই উঠতে হয়, একটা রুমেও শেয়ারিং এ থাকতো, তো ওরখানেই আমার উঠতে হয়। সে স্কুল তো খুব দূরের কথা, সে আমাকে জিজ্ঞাসা করেনি আমার ফ্লাইটে কিভাবে আমি আসছি বা কি আমার সবকিছু ঠিক ছিল কিনা, কোনো প্রবলেম হয়নি। তো সেকেন্ড ডে তে আমি আর ও বসেছিলাম রুমে, তো ওখানে আমি তো অনেক সিরিয়াল দেখতাম বাংলাদেশে, তো ওখানে এসে ওখানে গিয়ে আমি ফেসবুকে দেখলাম যে কে যেন একটা শেয়ার দিল আর কি, সিরিয়ালের একটা পার্ট জাস্ট শেয়ার দিল। তো ওইটা আমি ভিডিওটা অন করে দেখছিলাম প্লে করে। আমি আর আগে আমার পজিশনটা ছিল খাটে দুজনই, তো আমি ছিলাম তার পায়ের পাশে ছিলাম বসে, আর সে ল্যাপটপে তার অফিসে কিছু কাজ করছিল। তো হঠাৎ করে সাউন্ড একটু জোরে হয়ে গেল, তো আমি তাড়াতাড়ি করে ভলিউমটা কমাই দিলাম আমার ফোনে, তার যাতে ডিস্টার্ব না হয়। তো হঠাৎ করে সে কি করে, পাটাকে এরকম ভাবে ঝাড়া মারে, আমি বিছানা থেকে পড়ে যাই, আমার ফোনও হাত থেকে পড়ে যায়। খুব রুডলি, খুব জোরে বলা শুরু করে যে এইগুলা দেখে দেখে কুটনি হয়, আর সংসারে অশান্তি করার জন্য এইসব সিরিয়াল দেখেই না এগুলা। আর আমি তখন ইকে দেখে কি ধরনের বিহেভিয়ার এগুলা, আর আমি কই কুটতে আমি কই করলাম, আমার কুটুমি আমার মধ্যে কুটতে আমি কই দেখলাম এটা এটা বলে যখন চিল্লায় উঠি, তখন সে আমার একদম হঠাৎ করে এসে গালটা চেপে ধরে বলে যে এটা হচ্ছে একটা ব্যাচেলার বাসা, এখানে তুমি আর তোমার আর আমার বাসা না, এটা তোমার বাপের বাসাও না, তুমি কোনো চিৎকার করে কথা বলতে পারো না। তারপর আমি তো শুনে আমি বলি আচ্ছা তুমি যখন চিৎকার করে আমাকে এতগুলো কথা বললা যে আমি কুট নামে শিখতেছি, ভিডিও দেখে দেখে ঝগড়াঝাটি, সংসার কিভাবে অশান্তি করতে হয় এগুলো শিখতেছি, তখন তো তুমি চিল্লায় চিল্লায় বলছো, তখন তোমার মাথায় ছিল না যে তোমার হাউসমেটরা শুনবে, তো এইটা কেন বললাম আমি, তার কথায় কেন তর্ক করলাম, এটা এটা বলাতে সে আমাকে জোরে করে থাপ্পড় দেয়।
এই ঘটনাটা তো আপনার অস্ট্রেলিয়া আসার দ্বিতীয় দিনের ঘটনা।
হ্যাঁ, সেকেন্ড ডে তে এটা ভাইয়া, সেকেন্ড ডে এর ঘটনা এটা। এগুলা পরে নেক্সট মোমেন্টে সে এত সরি ফিল করে, না পারতে আমার পা ধরে, এরকম অবস্থা যে আমার পা ধরে বসে আছে এই ধরনের। তো কোন বউ না মাফ করবে, আমিও মাফ করে দিলাম, আচ্ছা যাও যাও ঠিক আছে। আমাদের অ্যানিভার্সারি দিন এলো, একটা হোটেল বুক করে ও, একটা মোটেলের মতো, তো ওখানে ওখানে আমাদের যাওয়ার প্ল্যান। যাওয়ার টাইমটাতে তো ও বলতেছিল যে এখানে আমাদের যেতে যেতে যেগুলো ভিউ পড়বে আমরা সবগুলোতেই যাব। তো একটা একটা বিষয় নামলাম দুজনই, আমি হাঁটতেছি তো হঠাৎ করে আমার পায়ের মধ্যে অনেক বালি ঢুকে যায়। তো ও না একটু দূরে গাড়ির ওখানে, ও ভিউ এর ছবি নিচ্ছিল, পরে আমি নাকি চিল্লায় বলতেছি যে আমার পায়ে তো বালি ঢুকে গেছে, দাঁড়াও আমি আসতেছি, তো শুনে নেই। পরে এসে আমার সামনে এসে বলে যে এত জোরে চিৎকার করে কেন কথা বলতেছো, তুমি দেখতেছো না এটা একটা পাবলিক প্লেস, এই যে এখানে যে এই ফরেনার গুলো আশেপাশে ঝগড়া করবো কি? আমি হেসে দিছিলাম, বলছি আচ্ছা দুইটা মানুষ কথা বলতেছি জোরে, এখন তারা কি, তারাও তো দেখো কি হয়েছিল চিল্লা কথা বলতেছে, কারণ এখানে তো কথা শোনাই যাচ্ছে না, একজন আরেকজনের কথা শুনতেছে না। সে তো রাগে যে আমি তার আমি সে একটা সিরিয়াস কথা বলছে, আমি কথা হাসতেছি, আমাকে বলে যে গাড়িতে চলো, তো আমি গাড়িতে গেলাম তার সাথে। তো গাড়িতে যখন বসলাম, দরজাটা যখন লক করে দিলাম, তখনই সে গাড়ি যে চাবি ঝাপটাটা ড্রিঙ্কটা মিনিমাম 8-9 চাবি হবে, তো ওটা নিয়ে আমার মুখের মধ্যে ঠিল মারে। তো আমার এখানে পুরা লেফট সাইড এর গালে, তারপর চোখের সাইডে একদম কেটে গিয়ে দাগ হয়ে যায়। আমি বললাম যে আমি এত সুন্দর প্রিপেয়ার্ড হয়ে আসলাম একটা জায়গায় হাজবেন্ডের সাথে সুন্দর একটা মোমেন্টের জন্য, আর তুমি আমার ফেসের এই করে দিলা, বলে আমি কেঁদে ফেলছি গাড়িতে, আমি অনেক কাঁদতেছিলাম, মুখ ঢেকে কাঁদতেছিলাম। পরে সে হচ্ছে আবার সরি ফিল করে, সরি ফিল করে করে তার হাত এরকম করে পাঞ্চ করতে থাকে গাড়ির গ্লাসের মধ্যে, কি সব করতেছিল। পরে বলে পাঞ্চ করে করে বলতেছে যে প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আসলে আমার মাথা ঠিক ছিল না। আমিও বলে আসি ঠিক আছে, আমিও এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এগুলো এগুলাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তো আমরা একটা ফর্চুনেটলি একটা বাসা পেয়ে যাই। আমি তো খুবই হ্যাপি যে আমি অবশেষে আমার নিজের সংসার হল, এই ব্যাচেলার বাসা থেকে চলে আসলাম। তো ভাবলাম যে এখন সব ঠিক হবে, আমি রেগুলার ওর জন্য রান্না করবো, মজার মজার এটা করবো সেটা করবো, তারপর ও আর রাগারাগি করবে না আমার সাথে, এগুলো ছিল আমার চিন্তা। ওই বাসায় নতুন আসার পরে যে মারধরের ঘটনা, এইরকম যে আমার লাইফে কিছু ঘটবে এটা আমার কল্পনার অতীত। আমি হচ্ছে গিয়ে একটা ভিডিও দেখতেছিলাম ফোনের মধ্যে, তো একটা স্ন্যাপচ্যাটে একটা আপুকে আমি ফলো করি, সে আপুটা হচ্ছে ব্লগার। তো ওই আপুটা হঠাৎ করে না বলে ভিডিওতে যে সে না এরকম বাথরুম ক্লিন করতে পছন্দ করে না, তো সে সবই করে বাসায় কিন্তু বাথরুমটা ক্লিন করার সময় তার হাজবেন্ড করে ওগুলো। পরে আমি না দেখে আমার খুব মজা লাগে, কারণ আমিও তো ওরকম, আমি বাথরুম ক্লিন করতে চাই না, আর সবকিছু করতে পারলেও বাথরুম ক্লিন করবো না। বিয়ের আগে মজা করে বলতাম যে আমি কিন্তু বাথরুম ক্লিন করবো না, তুমি করবা এগুলো। তো এটা আমি তাকে দিলাম, ভিডিওটা দেখাই, শেয়ার করি তার সাথে। আর এই ভিডিওটা দেখার, এটা বলে রাখা ভালো যে ভিডিওটা দেখার এক ঘন্টা আগেই আমি তাকে নিজের হাতে ভাত খাওয়াই। সে আমাকে খুবই একটা নোংরা বাঙালি গালি, আমাকে না ওই মেয়েটাকে যে আপুটার ভিডিও তুই আপুটাকে দেয়, বলে এইসব মেয়েদের ভিডিও মানে ওই গালিটা দিয়ে যে এই টাইপের মেয়েদের ভিডিও দেখো, এই টাইপের মেয়েদেরকে ফলো করো, তুমি কি তাহলে খুব ভালো ফ্যামিলির মেয়ে? আমার ফ্যামিলিতে চলে যায় একদম ডিরেক্ট, আমার ফ্যামিলিতে চলে যায়। তো আমার এটা ছোটবেলা থেকে খুবই যে আমার ফ্যামিলিকে যদি কেউ কিছু বলে সে যেই হোক আমি তাকে ছেড়ে কথা বলি না, আর আমার মাথায় খুব দ্রুত রক্ত উঠে যায় ফ্যামিলি নিয়ে যখন কথা বলে কেউ, আমি তখন তাকে বলি যে তুমি প্রত্যেকটা সময় আমার সাথে ঝগড়া করে আমাকে যা তা যা মুখে নয় তাই বলো, কিন্তু আজকে ফ্যামিলি পর্যন্ত চলে গেছো আর নেক্সট মোমেন্টে যেই আমাকে তুমি সরি বলবা, আমি এগুলো আর সহ্য করতে পারতেছি না। তুমি কি চাও আসলে আমি তোমার সাথে একটা ভালো কথা শেয়ার করতে পারবো না, একটা কিছু দেখে শেয়ার করতে পারবো না, তাহলে আমরা কি লাইফ পার্টনার? আসলে আমি তখন ওই টাইমটাতে খুব চিৎকার করেই কথা বলি। তো তখন রাত বাজে হচ্ছে 11:30, লাইট ওঠে না, বিছানা থেকে একদম দৌড়ে গিয়ে উঠে লাইট অন করে আমার মুখে একদম গাল চেপে ধরে, আমার বুকের উপর বসে, তো বসে আমাকে একদম কন্টিনিউয়াসলি পাঞ্চিং করতে থাকে গালের মধ্যে। তখন আমি চিৎকার করি, চিৎকার করে হেল্প হেল্প বলতে থাকি যে না আর সহ্য করতে পারতেছি না, আমার পক্ষে আর পসিবল না। তো অনেক জোরে জোরে পাঞ্চ করতে থাকে আমার গালের মধ্যে। তো পাঞ্চ করার পরে একটা টাইমে তো মনে হয় তার সেন্স আসে, তখন সে কি করে, সেন্স আসলে কি হবে, সে তার মার অফ করে, কিন্তু আমাকে চুল ধরে, চুল ধরে বিছানা থেকে টেনে নামায়, নামায় বলে যে তুই আমার লাইফ অশান্তি করিস কেন, তুই এই ভিডিও কেন আমাকে দেখাইছিস, তুই জানিস না আমার একটু রাগ উঠে যায়, তুই জানিস না আমি আজ তোর শর্ট টেম্পার এগুলো বলে। পরে আমি তো ওখানে আমার কিছুই হুশ নেই, আমি কাঁদতে থাকি যে এগুলো কি হচ্ছে আমার সাথে। সে আমার কান্না থামানোর জন্য আমার মুখের মধ্যে তার একটা টি শার্ট নিয়ে আসে, নিয়ে এসে এটা পুরো মুখে ঢুকায় দেয়।
আমরা দুঃখিত আপনার সাথে যে নির্যাতন হয়েছে।
আমি বলি যে আমি একটা ভিডিওই তো শেয়ার করলাম তোমার সাথে, আর কি, আমি তো কোনো বড় অন্যায় করি না, এই জন্য নিয়ে তুমি আমার ফ্যামিলি নিয়ে কথা বল। সারা রাত ওই দিন নিচে বসে কার্পেটে বসে কাঁদি, তো সকালবেলা উঠে অফিসে যায় না, কারণ ওর একটা খুব ভয় থাকে আমাকে নিয়ে যে আমি ওকে ছেড়ে চলে না যাই।
তো আপনি যখন হেল্প হেল্প করে চিৎকার করছিলেন তখন আশপাশ থেকে
কেউ না ভাইয়া, কেউ না, এই জন্যই আমার মাঝে মাঝে এত রাগ হতো যে এখানে মানুষ কি সব মরে যায়, রাত হলে মরে যায়।
আপনার পরিবার জানতো বাংলাদেশে?
না ভাই, আমি কাউকে, আমি ওকে সবসময় আমার ফ্যামিলির সামনে ওর ইমেজ ছিল ফেরেস্তা, ফেরেস্তার মতো আমি বানায় রাখতাম সবসময়। আমি চাইতাম যে আমার আম্মু আব্বু টেনশন ফ্রি থাকুক, কারণ এই ডিসিশনটা তো আমার ছিল, আমার আব্বু তো একদম চায়নি যে আমি ওর সাথে আমার বিয়ে হোক। তো এইটা একটা ঘটনা, এইভাবেই ওই দিন, তারপর দুই দিন যায়, তিন দিন যায়, তো স্বাভাবিক হয়ে যায়, আমি ও রান্না বান্না করা শুরু করে দিই, ও কথা বলে, বাস কোনো সরি ফিল করেনি, এটা সত্যি কথা যে কোনো ওই দিন ও আমাকে কোনো সরি বলেনি। তো নেক্সট আরেক দিনের ঘটনা, আমি খুব অসুস্থ ওই দিন, আমি না পারতেছি খাওয়া দাওয়া করতে, আমার কোনো রুচি নাই, কিছু নাই। ওর না টিফিন প্যাক করার টাইম রাত্রে, ও কাজে খাবার নিয়ে যাবে, আমি বললাম যে দেখো আমি সবকিছু রেডি করা, সবকিছু কিচেনে আছে, সবকিছু রান্না করা, সবকিছু রেডি, তুমি জাস্ট তোমার ওই যে ইয়েটা নাও, বক্সটা নাও, নিয়ে একটু ঢেলে নাও প্লিজ, এরকম বলি ওকে। তো খুব রেগে যায় যে কেন, তোমার তো কিছুই হয় নাই, তুমি তো প্রেগনেন্ট না, যে তুমি এখন থেকে কাজ করতে পারবে না, আর যখন আল্লাহ জানে যখন প্রেগনেন্ট হবে তখন না জানি কি বাহাদুরি, কি কি ঢং রং বেড়ে যাবে। তারপরে আমি তখন আমার না আব্বুর এক্সাম্পল দিই, তুমি যে কথাটা বললা, তুমি জানো আমার আব্বু আমার আম্মুকে কাজে কত হেল্প করে, এটা বলছি আসে আমাকে না পাল্টা ঘুরে আমার আব্বুকে এত বাজে একটা গালি দেয়, বলে যে আমার তোর 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 বাপের কথা কেন এখানে বলছিস, তোর বাবা হচ্ছে তোর মার পা চাটে, আর আমি ওরকম পা চাটা হাজবেন্ড না, তো আমার খাটের পাশে যে একটা গ্লাস ছিল আমি ওটা ভেঙে ফেলি, একদম খাট থেকে ফেলে দিই। আমি বলি এত বড় স্পর্ধা, তুই আমার বাবাকে বলিস আমার মার পাশে একটা জামাই, আমিও তখন দ্বিতীয় করে শুরু করি, কারণ আমি আমি তো আর এত বাঙালি নারী হয়ে থাকতে পারবো না, তাই না? আমারও তো লিমিটেশন আছে। তখনও বেল্ট নিয়ে আসে, বেল্ট নিয়ে এসে আমাকে, আমি যখন বেল্ট হাতে নেয় তখনই আমি কাঁদতে থাকি, চিল্লায় চিল্লায় কাঁদতে থাকি যে প্লিজ আমাকে বেল্ট দিয়ে মাইরো না। ও আমাকে বেল্ট দিয়ে মেরে পুরো আবার দাগ করে হাতে পিঠে পায়ে সব জায়গায় আমার দাগ হয়ে যায়। পরে আমি পুরো বিছানায় শোয়া হয়ে যাই, বিছানায় পড়ে যাই। ও আমাকে বিছানা থেকে নামাই দিচ্ছে, নামাই দিয়ে তারপরে আমি বিছানা থেকে ভয় নেমেও গেছি যে আমাকে যাতে আর গায়ে হাত না তুলে। তো আমি বিছানা থেকে নেমে আমি কার্পেটে শুয়েছিলাম, একদম পুরো লাশের মতো শুয়েছিলাম। তো আমার মুখে এক জগ পানি, ঠান্ডা পানি এনে মুখে ঢেলে দেয়, আমার পুরো দম বের হয়ে যাইতে না তখন, যেটা কি করলো। তো এক জগ পানি এলে মুখে ঢেলে দেওয়ার পরে আমার আর কোনো কিছু হুঁশ থাকে না, আমার মনে হয় যে পুরো ওয়ার্ল্ড আমি একদম মনে হয় যে ব্লার দেখতেছি, কিছুই আমার চোখে ঝাপসা সবকিছু পুরো দুনিয়া। তখন আমাকে বলে কি এই তুই ঢং করতেছিস কেন, তুই এগুলো সব অ্যাক্টিং, তোর না কোনো কিছুতে গায়ে লাগে না। তখন আমার রাগে আমি ওর ওকে এমন একটা লাঠি মারি মেরে আমি বলি আমি এখন পালাই চলে যাব। তারপর ও আমাকে আবার চুল ধরে টেনে নিয়ে আসে রুমে, টেনে নিয়ে আসে দরজা আটকায় দেয় রুমের মধ্যে, তারপর মাথার মধ্যে অনেকগুলো মারে জুতা দিয়ে, তারপর যখন আমি নিচে পড়ে থাকি আমাকে লাঠি দেয় মাথার মধ্যে, লাঠি দিয়ে দিয়ে মারে। তারপর আমি পুরো সেন্সলেস হয়ে যাই। এরপর আমার কিচ্ছু মনে নেই ও আমাকে কি করছে না করছে। সেন্স আসার পর আমি দেখি যে আমি হসপিটালে, আর হচ্ছে আমি এরকম বেডে শোয়া, ডাক্তার আমার আশেপাশে, ডাক্তার আমাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছিল এরকম। তো ডাক্তার কিছু জিজ্ঞেস করার আগেই আমার হাজবেন্ড আমার পাশে দাঁড়ানো, আমাকে বলতেছে যে বাবু ঠিক হয়ে যাবা, তোমার কিচ্ছু হয় নাই, তুমি একদম ঠিক হয়ে যাবা, বলে না কান্না চোখে পানি, কি অভিনয় তার। আমার তো তার চেহারার দিকে তখন তাকাতে ইচ্ছা করতেছিল না, ঘৃণা ধরে গেছিল। তখন আমি কিছুই বলতে পারতেছি না, শুধু তার চোখের দিকে তাকাইছি। আর সে আমাকে আমার হাতটা ধরে আসতে আসতে বলতেছে দেখো ডাক্তার কিন্তু এখন তোমার তোমার কথা শুনবে, তুমি কি বলবা তোমার ওটা শুনবে, ওটা শোনার অপেক্ষায় সব ডাক্তাররা। তো প্লিজ আমি বলছি যে তোমার আর আমারটা যাতে সেম হয় কথা, কারণ কথা যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম, তোমার লাইফেও প্রবলেম আসবে, তোমাকেও পুলিশ ধরে জেলে রাখবে, আমাকেও জেলে রাখবে। আর আমি এসব খুব ভয় পাই, এসব পুলিশ টুলিশ এই জিনিসগুলো আমার একদম ভয় লাগে। তো আমি আমাকে বলতেছে আমি বলছি যে তুমি এরকম শাওয়ার নিতে গিয়ে পা পিছলে পড়ে গেছো, তোমার মাথায় অনেক ব্যথা পাইছো। তো ডাক্তার এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার কি হয়েছে, আমি কিভাবে এরকম সেন্সলেস হয়েছি, কি রিজনে। ডাক্তার আমাকে বলছে যে তুমি কি আসলেই শাওয়ারে পড়ে গেছিলা, খালি মাথা লাগছে, মুখ দিয়ে কিচ্ছু বলি নাই, কারণ আমি বলতে পারবো না। পরে আমাকে রিলিজ করে দেয়, বাসায় চলে আসি আমরা। আর এর মধ্যে আমি একটা জিনিস মিস করে গেছি যে আমার ও আমাকে মানে খুব বেশি প্রেশারাইজ করতো যে আমি এখানে আনছে, এখন ও আর পারতেছে না, আমি ওর উপরে একটা বার্ডেন হয়ে গেছি, এরকম বাসা ভাড়া দেয়া একা থাকা এগুলো পসিবল না ওর দ্বারা, তো আমাকে জব খুঁজতে হবে। আমি এরকম যে বসে থেকে এরকম ওর ঘাড়ের উপর খাচ্ছি তো এটা এটা হবে না। তো আমি একটা আপুকে এখানে বলি, তুই আপুটা অনেক অনেক বেশি হেল্পফুল, তুই আমি ওই আপুটাকে বলে রাখি জবের কথা যে প্লিজ আপু আমার লাইফে খুব অশান্তি হচ্ছে, মানে এত ভেঙে ডিটেলে বলি না, জাস্ট বলি আমার একটা জব দরকার, কারণ আমি চাই না আমার হাজবেন্ড কেউ খারাপ জানো। তুই আপু আরেকটা আপুকে বলে রাখছিল, ওই আপু যেখানে জব করে ওই ওখানে তো তখন রেজিউমে নিচ্ছিল, লোক দরকার ছিল, তো ওখানে আমার জব হয়, ভালো একটা রিনাউন কোম্পানি। ওটা আবার অত্যাচার যখন করে তখন আমি বালিশটা নিয়ে আমি অন্য একটা রুমে চলে যাই, ওই রুমে গিয়ে আমি যে দরজা আটকাই ওখানে আমি শুয়ে থাকি, নামাজে টাইম হলে নামাজ পড়ি রুজু করে, বাস এইভাবে আমার সময়গুলো যাচ্ছিল। তো আমি দুই দিন পুরো ওই রুমে, আমার শরীরে জ্বর, আমার জ্বরে আমি আমার পুরো মুখে মুখ ফুলে জ্বরে ব্যথায়, ওই যে বেল দিয়ে যে আমাকে মারছে ব্যথায় আমি কাঁপতাই একা একা রুমের মধ্যে। ও একবার এসে আমাকে জিজ্ঞেস করে না যে তুমি খাইছো, তোমার কি কি ওষুধ লাগবে, কিছু লাগবে আমাকে জিজ্ঞেস করে না। তখন যদি এসে জিজ্ঞেস করতো তখনও কিন্তু আমার ডিসিশনটা হয়তো চেঞ্জ হতো, আল্লাহ বাদ এসে জিজ্ঞেস করে নি, তাহলে আমি বাজে লোকটার সাথে আমার থাকতে হইতো। তো নেক্সট ডেতে সে যখন কাজে চলে গেছে সকালবেলা, তখন আমিও প্রিপেয়ার্ড হয়েছি যে আমি চলে যাবো। ফার্স্টে আমি ভাবছি যে আমি আমার পাসপোর্ট নিব, আর হচ্ছে যে জুয়েলারি গুলো ছিল আমার আব্বু আম্মু যেগুলো দিছে বিয়েতে, যেগুলো ও দিছে ওগুলো নিয়ে আমি সব নিয়ে বের হয়েছি, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার যদি পরে ব্যাক না করতে হয় বাসায়, জাস্ট একটু শিক্ষা দেওয়ার জন্য বের হই, যাতে আমাকে আর কখনো গায়ে হাত না তুলে ভয় দেখানোর জন্য আর কি। তো আমি বের হয়ে গিয়ে একটা স্টেশনে বসে থাকি, আমার বাসার পাশে স্টেশনে বসে থাকি। তো আমি ওকে একটা মেসেজ করে দিই, বড় একটা মেসেজ করি যে আমি এরকম চলে যাচ্ছি, আমি আর কখনোই ফিরবো না। তো ও মেসেজ দেখে কোনো রিপ্লাই করে না, তিন করে রাখে, কোনো রিপ্লাই করে না মেসেজে। তো একটু পর একটা ভাবির কল আসে, একটা পরিচিত ভাবি এখানে, ওর মাধ্যমেই পরিচয় হয়েছে। সে আমাকে বলে যে তোমার কি হয়েছে, তুমি কেন চলে যাচ্ছ। পরে বললাম যে আমাকে এভাবে এভাবে মারছে, আমাকে বেল দিয়ে মারছে, জুতা দিয়ে মারছে, আমি হসপিটালাইজ হইতে হয়েছে ওর জন্য। ভাবি আমাকে বলে তো কি হয়েছে, মারছো তো কি হয়েছে, মার খাও, সমস্যা কি, হাজবেন্ড তো মারবেই, হাজবেন্ড তো মারবেই, এভাবে সে আমাকে বলে, সে হচ্ছে একটা নারী জাতির কলঙ্ক। তো আর তাদের সাথে আমি কোনো ধরনের কন্ট্যাক্ট করি না, আমার হাজবেন্ডের সাথেও না। তো আমি কাঁপতে থাকি। তো আল্লাহর রহমত, তখন আমার না একটা ফ্রেন্ড, এখানে আমার একটা ফ্রেন্ড হয়, খুব ভালো একটা ফ্রেন্ড হয় আমার, ওর কল আসে। তো বলে কি কি তোমার কি কোনো খবর নাই, কখনো কলও দাও না, কি খবর? পর আমি না ওর সাথে কেঁদে ফেলি যে দেখো আমার এই অবস্থা, আমি এখন বাসা থেকে বের হয়ে গেছি, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি কই যাবো, কি করবো? পরে ও আমাকে বলে যে তুমি আমার বাসায় আসো। তো ওর বাসায় আমি থাকা শুরু করি। তো আমার আব্বু কল দেয়, ওখানে কল দিয়ে আব্বু খুব কান্নাকাটি, আব্বু মানে কখন নই এই টাইপের কথা বলে না, সে আমার সাথে হঠাৎ করে বলে কি যে সন্তান জন্ম দেয় মানুষ বাবা মার মাথা উঁচু করার জন্য, আর আমি আমি মেয়ে জন্ম দিই আমার মাথারও হেট হচ্ছে দিন দিন, খালি নিচে নিচু হচ্ছে আমার মাথা, লজ্জায় অপমানে। পরে বলছে আব্বু কি হয়েছে? বলে যে তোমার হাজবেন্ড ফোন দিছিল, সে ফোন দিয়ে আমাকে বলে কুত্তার বাচ্চা, আমাকে বলে কুত্তার বাচ্চা, তুই এরকম মেয়ে কেন জন্ম দিছিস, আমার জীবন ধ্বংস করার জন্য? তো যখন আমি আব্বুর মুখে এটা শুনছি যে আমার আব্বুকে সে কুত্তার বাচ্চা বলছে, আর বাকি সব কথা কোনো কোনো ভ্যালু নেই আমার, কারণ এটাই আমার কাছে মুখ্য এখন, তখন আমি ফোনটা হাতে নিছি, আমি পুলিশকে কল দিছি, আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আমি একটু কমপ্লেন করবো, এগুলো নিয়ে যাও এসে। আর আমি এত কাজ বলছি যে ওকে ওকে যাতে প্লিজ ওকে কিছু করেন না।
এটা তো আপনাদের অ্যাফেয়ার ম্যারেজ ছিল, এবং অ্যাফেয়ারটা কি আপনাদের কয়েক বছরের পুরনো ছিল?
অ্যাফেয়ারটা ভাইয়া লং ডিস্টেন্স রিলেশন ছিল আমাদের, আমাদের পরিচয়টা ছিল একটা ওয়েবসাইটের মাধ্যমে।
আপনাদের মধ্যে তো ডিভোর্স হয়ে গিয়েছে তাই না?
জি, আমি একটু বলতে চাই, একটু আমাদের মানে আমাকে যারা শুনবে, হয়তো আমাকে এরকম অনেক মেয়ে শুনবে যারা আসলে এরকম এরকম ট্র্যাপে পড়ে আছে কিন্তু তারা কোনো ডিসিশন নিতে পারতেছে না। আমি তাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ এটা স্টপ করো, এটা স্টপ করো, অনেক বেশি ছেলেদের এগুলো এসব বাড়াবাড়ি অনেক বেশি হয়ে গেছে, অত্যাচার টর্চার এগুলো তারা করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এটা স্টপ করার কোনো ট্রিক ডিসিশনে না যাব।
আশা করি আপনার বক্তব্য শুনবেন যারা, তারা তাদের সিদ্ধান্তটা ভেবে চিন্তেই নেবেন। আপনার পুরো বক্তব্য শোনার পরে আসলে খুব খারাপ লাগছে। আপনার নতুন জীবনে আপনি ভালো থাকুন, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ এই রেজিস্ট্রেশনকে।
Enjoy more stories in your language by visiting sbs.com.au.